রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা হাদিসে মোবারকার মধ্যে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, হামদে বারী তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এর পাশাপাশি আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা বিষয় কী নিয়েছি তাও আপনাদেরকে জানাবো। আর এই অনুষ্ঠানে আপনাদের কল এসএমএসগুলো আমরা অ্যাড করার চেষ্টা করব, ভালো ভালো নিয়ত সহকারে। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা কোরআনে পাকের তেলোয়াত শুনব, এর পাশাপাশি স্ক্রিনেও আমরা দেখব এই তেলোয়াতের, এই আয়াতের তর্জমাতে কী এসেছে। কানজুল ইমানে যে তর্জমা করা হয়েছে সেই তর্জমাও আমরা স্ক্রিনে দেখার চেষ্টা করি। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলোয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم
سبحان الله سبحان الله চমৎকার কিছু আয়াতে কারিমার তেলোয়াত আমরা শুনলাম এবং এর তর্জমাও কিন্তু দেখেছি, যে আল্লাহ তাবারক ও তাআলা কি ইরশাদ করেছেন কোরআনে পাকের মধ্যে আপনার জন্য, আমার জন্য। তবে আল্লাহ তাআলা বান্দাকে এই কোরআনে পাকের মধ্যে নিয়ামতের কথাও বলেছেন, নিয়ামত কোন কোন কাজে বান্দাকে নিয়ামত দান করা হয় তাও বলেছেন, আবার কোন কাজের কারণে মানুষ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আল্লাহ তাআলা তাও কিন্তু কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। কোন কাজটা করলে আপনি আমি জান্নাত পাব তাও কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে তাও আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, কোন কাজগুলোর মাধ্যমে আপনি আমি মুমিন বান্দা হতে পারবো আল্লাহ তাআলা তাও ঘোষণা করেছেন, আর কোন কথা কোন কাজ বললে বা করলে আপনি আমি অর্থাৎ মুনাফিক হয়ে যায় মানুষ তাও কিন্তু আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কোন কথার কারণে ঈমান চলে যায় আল্লাহ তাআলা তাও ইরশাদ করেছেন। এই জন্য কোরআন সঠিকভাবে পড়া এবং কোরআনের অর্থগুলো বোঝা, সেই মোতাবেক আমল করা। যেহেতু কোরআনের মধ্যে মুমিনের কথা আলোচনা হয়েছে এবং একটি সুরাও হয়তো বা মুতালিব মাদানী ভাই, সুরাতুল মুমিনুন না জি, উভয় সুরাই কোরআনে পাকের মধ্যে রয়েছে। এই মুমিন সম্পর্কে অনেক আলোচনা কোরআনে পাকের মধ্যে এসেছে, মুমিন এবং মুমিনুন। তো যারা সফল ব্যক্তি, আর এই সূরা মুমিনদের আলোচনা করতে কোরআনে পাকের মধ্যে, যখন কোরআনে পাকের মধ্যে এই আলোচনা হয় মুমিনদেরকে নিয়ে, তো সেখানে সফল ব্যক্তি হলেন মুমিনরা, মুমিনরা সফল ব্যক্তি এটাও বলা হয়েছে। আজকে এক চমৎকার বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য। এই সম্পর্কিতই যদি আপনাদেরকে বলি তবে হয়তো আপনাদেরও আগ্রহ বাড়বে যে আজকের প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখি কি আছে আজকের টপিকের মধ্যে, কি আছে আজকের বিষয়ের মধ্যে। আজকের যে বিষয় নিয়েছি আমরা, অটলতা সাফল্যের চাবিকাঠি। অটল, স্থায়িত্ব, এটা বলা হয়েছে সফলতা বা সাফল্যের চাবিকাঠি বলা হয়েছে। মানুষ যদি অটল থাকতে পারে কোনো কাজের মধ্যে, সে যেই হোক না কেন, তবে সে সফলতা একদিন না একদিন অর্জন করবে। আর এই অটলতা বলা হয়েছে সফলতার চাবিকাঠি। যদি আপনি সফলতা অর্জন করতে চান তবে আপনাকে অটল থাকতে হবে, আর যদি আপনি অটল থাকতে পারেন তবে আপনি সফল হতে পারবেন। কেমন চমৎকার একটি কথা না? কত চমৎকার, কত সুন্দর একটি কথা। যদি আপনি অটল থাকতে পারেন তবে আপনি সফল হবেন, যদি আপনি সফল হতে চান তবে আপনাকে অটল থাকতে হবে। এখন এটাকে যদি আমরা দুনিয়াবী উদাহরণ দেই বুঝতে সহজ হবে আপনাদের জন্য, আর যদি দিনই উদাহরণ দেই তবুও আপনাদের বুঝতে সহজ হবে। আমরা প্রায় সময় শুনি যে আমল অল্প করো কিন্তু কন্টিনিউ করো, ধারাবাহিকভাবে করো। এটা কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে অটল, এটার মধ্যে অটলতা রয়েছে। আপনি কম আমল করেন, শুধু পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, নফল এবং আওয়াবিন এবং তাহাজ্জুদ এই সব আপনি পড়তে পারছেন না, কিন্তু পাঁচ অক্ত নামাজ যেটা ফরজ আপনার উপরে এটা আপনি করেন, কিন্তু কন্টিনিউ করেন, অটলতার সাথে করেন, এটাকেই বলা হয়েছে সফলতা, তাই না? এটাকেই বলা হয়েছে সফলতা, যখন আপনি অল্প আমল করবেন কিন্তু ধারাবাহিকভাবে করবেন, অটল থেকে করবেন, এটাকে বলা হয়েছে সফলতা। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ চায়ের দোকান দেয়, আবার অনেকের অভিমত এমনও আছে, এই লোকটাকে আমি এই জায়গাতেই প্রায় ২০ বছর ধরে চায়ের দোকান দিতে দেখছি, এই লোকটা এই জায়গাতে চায়ের দোকান প্রায় ৩০ বছর ধরে দেয়। অটলতার সাথে সে চায়ের দোকান দেয়, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড দেখেন, এই চায়ের দোকান দিয়েই সে তিন চারতলা বাড়িও করেছে। কেন? পুঁজি অল্প, ব্যবসা ছোট, কিন্তু সে অটলতার সাথে কাজ করছে, আর আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়েছেন, সে বাড়ি গাড়ি করে নিয়েছে, আছে, এই ঢাকাতেই আছে, আমার জানা মতে আছে, চায়ের দোকান, কিন্তু জানা যায় যে তার বাড়ি আছে। অল্প পুঁজি, অল্প ইনকাম, অল্প, কিন্তু অটলতার সাথে, ধারাবাহিকতার সাথে, ইস্তেকামাতের সাথে সেটাকে ধরে রাখছে। দুনিয়ার ব্যাপারও এটা এবং দিনের ব্যাপারও এটা। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা চমৎকার কিছু কথা আজকে আপনাদের জন্য আছে। যদি ধারাবাহিকভাবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত দেখি আমরা, তবে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। অধৈর্য হয়ে যায় যারা, কোনো কাজে স্থায়িত্ব পাই না, অটল থাকতে পারি না, ওই সকল লোকদের জন্য, ওই সকল ভাইদের জন্য আজকে অনেক পরামর্শ কোরআন হাদিস থেকেও এবং আপনার ব্যক্তি জীবন থেকেও, অর্থাৎ একটা হয় না ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও অনেক কিছু আজকে শেয়ার করার আছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মুতালিব মাদানী ভাই আমাদের সাথে আছেন, ফজলে রাবি ভাইও আমাদের সাথে আসবেন একটু পরে আল্লাহ চাই। আলোচনায় যাওয়ার পূর্বে দর্শক চলুন আমরা, যেহেতু অনুষ্ঠানের এক ধারাবাহিকতা এটাই আছে, কোরআনে পাকের তেলাওয়াতের পরে আমরা হামদে বারী তালা শুনি, তো অনুষ্ঠানে একটি হামদে বারী তালা শুনি, আমি সবাই মিলে শুনি, এরপরে আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে হামদে বারী তালা শুনিয়ে দিন।
তুলছি দু হাতে সুমহ,
এই জমিন আর এই আসমান, তোমার অধীনে খোদা মহান, এই জমিন আর এই আসমান মালা, তোমার অধীনে খোদা মহান, সবার প্রতি যাব কোথায় বলো রহমান, তুমি শোনো আমার আহ্বান, রেখো লাজ হাশরে দয়াবান,
কার দয়া হে খোদা মহান, কার দয়া হে খোদা মহান,
অতি মহান তোমার শানমান, করে সবাই তোমার গুণগান, অতি মহান তোমার শানমান মালা, করে সবাই তোমার গুণগান, তুমি স্রষ্টা আমরা গরিব দুঃখী মুসলমান, আজ বিশ্বের মাঝে পেরেশান, হে অনন্ত অসীম মুসলমান মালা, আজ বিশ্বের মাঝে পেরেশান, হে অনন্ত অসীম রহমান, শোনো আমাদের এই আহ্বান, দাও না শক্তি এমন শক্তিমান, যেন গাই ইসলামের জয়গান,
কার দয়া হে খোদা মহান, কার দয়া হে খোদা মহান,
তুলেছি দু হাতে সুমহান, তুলেছি দু হাতে সুমহান,
মাশাআল্লাহ, চমৎকার এক হামদে বারী তালা আমাদের রাশেদ মাদানী ভাইয়ের কণ্ঠে, চমৎকার স্টুডিও রেকর্ডিং, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, বরকত দিক। আপনারা যদি শুনতে চান, নাথ প্রোডাকশন নামে একটি ইউটিউব চ্যানেল আছে আমাদের, শুধু এটার মধ্যে নাথ পাবলিশ করা হয় যেগুলো রেকর্ডিং হয়, তো আপনি চাইলে এখান থেকে ওই কালামগুলো নাথগুলো শুনতে পারবেন। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, অটলতা সাফল্যের চাবিকাঠি, হয়তো এই কথাটা অনেক ভারী একটা কথা, এটা ওই সকল ব্যক্তিরাই বুঝবে যারা সফলতা অর্জন করার জন্য বছরের পর বছর পরিশ্রম করে গেছে, তারা বুঝবে যে অটলতা কী জিনিস এবং এর ফলাফল কেমন হয়ে থাকে। কারণ হলো আমার দেশের মধ্যে অসংখ্য মানুষকে আপনারা এমনও চিনেন যারা দিনমজুর ছিল, একটা সময় দিনমজুর ছিল, এখন তার কোম্পানিতে হাজার হাজার মানুষ কাজ করে। কীভাবে সম্ভব? সে যেই কাজটা করা শুরু করেছিল ওটা অটলতার সাথে করছে। আমি এখানে ওই টপিকগুলো আনছি না যারা দুই নম্বরই করে, ধোকা দিয়ে আত্মসাত করে বড়লোক হয়েছে, আমি তাদের কথা বলি না। সৎ পন্থায় অল্প কিছুর মধ্যে অটল থেকে যে ভালো কিছু অর্জন করছে, আমি ওই সকল মহান ব্যক্তিদের কথা বলছি। আমি ওই দুই নম্বর ব্যক্তিদের কথা বলবো না বা বলিও না যারা দুই নম্বরই করে, আত্মসাত করে, মানুষকে ঠকিয়ে এরপরে নিজেকে একটা সে বলছে যে আমি প্রতিষ্ঠিত হয়েছে, ওই সকল ব্যক্তির কথা বলছি না। যদি দুই নম্বরই থাকে আর সেখানে সফলতা খুঁজে, সেটা তো ধোকা। নামেই সফলতা কিন্তু সেখানে ধোকা। কোরআন হাদিস কি বলে? মুমিন ব্যক্তিরা সফল কাম। আর সে সফলতা অর্জন করার জন্য হালাল পন্থা উপার্জন করা, মানুষকে ধোকা না দেওয়া, কষ্ট না দেওয়া, আত্মসাৎ না করা, এ সকল বিষয় সবই আছে মুমিনদের আলামতের মধ্যে, মুমিনদের অভ্যাসে মোবারকার মধ্যে। তো ওই যারা মানুষকে ঠকায়, আত্মসাত করে, তারা এর মধ্যে আসবেও না, তাদের আলোচনাও করছি না। মোতালেব মাদানী ভাই আমাদের সাথে আছেন, অটলতা সফলের চাবিকাঠি, এ নিয়ে যদি কিছু আলোচনা শুনতে চাই আপনার থেকে, কি বলবেন?
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আসলে আমরা যারা আছি প্রত্যেকের মাঝে কিছু না কিছু অভ্যাস আছে, আর সেই অভ্যাসগুলোর মধ্যে আমরা অবিচল আছি। আপনি শুরুতে আলোচনা করেছেন যে আমরা কেউ না কেউ কোনো না কোনো চাকরিতে, কোনো না কোনো ব্যবসার মধ্যে সংসার পরিচালনা করার ক্ষেত্রে কোনো না একটা পেশাকে আমরা
বেছে নিয়েছি
এবং সেটার উপরে আমরা অটল আছি, এবং সেটার মাধ্যমে কী করছি, আমরা আমাদের সংসার, আমরা আমাদের জীবন পরিচালনা করছি। এই অটলতা অবিচলতার ব্যাপারে তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে বান্দা যেন অবিচল থাকে, অটল থাকে। সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুরুতে আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন তখনই বলবো, একটা ইন্টারেস্টিং ঘটনা আমাদেরকে শোনানো হয়েছিল ছাত্র জীবনে।
আচ্ছা,
যে অটল অবিচল কেমন হওয়া উচিত, একটা উদাহরণ দিয়েছিলেন, যে উদাহরণ দিয়ে বলেছেন যে এক ব্যক্তি রাস্তার মোড়ে ভিক্ষা করে।
আচ্ছা,
সে ভিক্ষুক। তো এক ব্যক্তি এটা লক্ষ্য করছে, সে ভিক্ষা করছে প্রতিনিয়ত, কন্টিনিউ মিস করছে না, এর উপরে সে অটল অবিচল। তো ধনাঢ্য ব্যক্তি এসে বলল যে আমি চাচ্ছি তোমাকে কিছু টাকা দিব এবং সেই টাকা দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করে ফেলতে পারবে, উদাহরণস্বরূপ 10 লাখ। তো আমি তোমাকে এই টাকাটা দিতে চাচ্ছি, এই টাকা দিয়ে তুমি কি করবে? তখন সে বলল যে আমি এই টাকা দিয়ে এমন একটা জায়গায় ইনভেস্ট করব ভিক্ষা করার জন্য যে তার অধীনে আরও ভিক্ষুক থাকবে, এবং যেখানে সবচেয়ে মানুষের সমাগম বেশি, মানুষ বেশি থাকে, আমি এই টাকা খরচ করে সেই জায়গায় ভিক্ষা করার একটা রাস্তা তৈরি করব, প্লেস তৈরি করব। তো উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে অবিচল হতে হলে ভিক্ষুকের মতো হও, অটলতা যদি চাও তো ভিক্ষুকের মতো হও। সে যে তার পেশা আছে সেটাকে এমনভাবে আঁকড়ে ধরে নিয়েছে যে তাকে যদি টাকাও দেওয়া হয় সে তারপরে সে তার পেশার উপর অবিচল থাকবে, অটল থাকবে। তো আমাদেরকে বলা হয়েছিল যে যখন কোনো কিতাব অধ্যয়ন করবে এবং তুমি টার্গেট নিয়েছে যে আমি ওই রকম আলিম হব, যে ভালো যে আলিমের উদাহরণ যে দেওয়া হয় সেই ধরনের কোনো একজন আলিম হব, তো এই ভিক্ষুক থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত যে আসলে প্রকৃতপক্ষে চেষ্টাটা কীরকম হওয়া উচিত। আমার আলেম হওয়া উচিত তো আমাকে হতেই হবে, সেটা আমার জন্য রাত দিন এক করে দিলেও আমাকে
আলিম হতে হবে।
তো শিক্ষা নেওয়ার এবং পৃথিবীতে এরকম বাস্তব ঘটনা অসংখ্য আছে। কালকে একটি ঘটনা পড়ছিলাম যে বাংলাদেশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, সে লেখাপড়াটা কীভাবে করেছে, তো বলে যে সে লেখাপড়া করার জন্য তার কাছে তো তেমন কোনো টাকা পয়সা ছিল না, লেখাপড়াটা চালিয়ে যাওয়ার জন্য সে বাজারে গিয়ে চাঁদা তুলতো, প্রত্যেকের কাছ থেকে টাকা নিত যে আমাকে টাকা দিয়ে সাহায্য করুন। সে পরবর্তীতে এরকম বড় মাপের একজন জ্ঞানী হয়েছে বাংলাদেশের, যে বাংলাদেশের বড় একটা ডিপার্টমেন্টের হেড হয়েছে, এবং সে মানুষকে পরবর্তীতে অসংখ্য জায়গায় সে সাহায্য করেছে, টাকা তার হয়েছে। তো বলে যে আমি সেই সাহস করতে পারি না যারা আমাকে ছাত্র জীবনে টাকা দিয়ে সাহায্য করেছে, তাদের ঋণ আমি পরিশোধ করব, এটা আমার পরিশোধ করার সাহসই আমি নিয়ে আসতে পারি না।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
অর্থাৎ মানুষ যদি অটল থাকে, অবিচল থাকে এবং চেষ্টা করে, তাহলে তার দ্বারা সম্ভব,
অবশ্যই সম্ভব।
আচ্ছা, এখন কোরআনে পাকের মধ্যে আসি, আল্লাহ তাআলা এই বিষয়ে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون الله تعالى বলেন নিশ্চয় ওই সকল ব্যক্তি যারা বলে রব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছে
আল্লাহ
আল্লাহ অতঃপর সুম্মা ইসতাকামু এর উপর অটল থাকে অবিচল থাকে একবার বিশ্বাস করে নিয়েছে আমাদের রব আল্লাহ তাআলা আমাদের রিজিক দিচ্ছেন আল্লাহ তাআলা আমাকে লালন পালন করেছেন করেছেন আল্লাহ তাআলা আমাদের সকল কিছু সব কিছুর মালিক আল্লাহ তাআলা স্বীকার করে নিয়েছে এবং মৃত্যু পর্যন্ত এর উপরই অটল ছিল অবিচল ছিল তার পুরস্কার হচ্ছে তাতানাযযালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু যখন সে মৃত্যুবরণ করবে তার কাছে ফেরেশতারা আসবে এসে বলবে যে চিন্তা করো না তুমি তোমার পৃথিবীতে আত্মীয় স্বজন রেখে এসেছো ধন সম্পদ রেখে এসেছো এর জন্য একটা কষ্ট অনুভব হচ্ছে তো বলে এর জন্য চিন্তিত হইও না কষ্ট পেও না লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন তো তাদেরকে সুসংবাদ দেওয়া হবে সুসংবাদ দেবে ফেরেশতারা যে তোমাদের জন্য সেই জান্নাতের সুসংবাদ যা তোমাদের জন্য তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে আল্লাহ তাআলা দিবেন তোমাদেরকে বলেছেন
রাইট
তো কথা কি একটাই যে আল্লাহ তাআলাকে স্বীকার করে নেওয়ার পর এর উপর অটল থাকা অবিচল থাকা যেটা আমরা সাহাবায়ে কেরামের মধ্যে পাই
সুবহানাল্লাহ
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি যখন একবার স্বীকার করে নিয়েছিলেন যে আল্লাহ তাআলা হচ্ছে আমার রব আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা যখন এই স্বীকার করার পর তার উপর কত অত্যাচার করা হয়েছে কত নিপীড়ন চালা হয়েছে মরুভূমির আপনি আরবে গিয়েছেন হজ উমরা করার জন্য গিয়েছেন সেখানকার আবহাওয়া সম্পর্কে আপনার ধারণা আছে যে মানুষ দুপুরবেলায় বের হতে চায় না কেউ সেই তপ্ত রৌদ্রের মাঝে তাকে শুয়ে দেওয়া হতো বিভিন্ন ধরনের শাস্তি তারপরে তিনি বলতেন আহাদুন আহাদুন আল্লাহ এক আমি এই যে অবিচল অটলতা থেকে কখন আমি ফিরে আসব না
আল্লাহ আল্লাহ
আর এই জন্যই তার নামটা আজ স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে
রাইট
অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা যদি দেখি তিনি যুদ্ধের মধ্যে বন্দী হন রোম সাম্রাজ্যে রোম সম্রাটের নিকট তখন তার ব্যাপারে বলা হয় যে আব্দুল্লাহ ইবনে হুজাফা তিনি অত্যন্ত সাহসী একজন মানুষ বীর মানুষ তাকে যদি কোনোভাবে আমাদের দলে নিয়ে আসা হয় আমাদের দল ভারী হয়ে যাবে তিনি এতটাই সাহসী মানুষ যে কোনোভাবে দেখেন বুঝিয়ে তাকে নিয়ে আসা
যায় কিনা
তো বিভিন্ন প্রস্তাব তাকে দেওয়া হয়েছে যে তুমি আমাদের ধর্মে চলে আসো আমাদের প্রতিনিধিত্ব করো বলে না এটা তো কখনো সম্ভব না
যেখানে
আছি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমার রব এটা থেকে তো কখনো ফিরে আসা যাবে না তো তার সামনে যে তাকে ভয় দেখানোর জন্য তার সাথীদেরকে জ্বলন্ত আগুনের মাঝে যে উত্তপ্ত কড়াইয়ের মাঝে তেল দিয়ে সেটাকে গরম করা হয়েছে সেখানে তার সাথীদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে গরম তেলের মধ্যে তাকে ভয় দেখানো হচ্ছে যে তুমি ফিরে আসো
না তোমাকে এই শাস্তি দেওয়া
হবে তোমাকে এই শাস্তি দেওয়া হবে
তারপরেও সে ফিরে যায়
ফিরে ফিরে যায়নি পরবর্তীতে যখন তাকে নিয়ে যাওয়া হলো যে তাকে ওই কাজটা করা হবে তিনি কান্না করছেন তো বাদশা মনে করেছেন এখন বুঝি ফিরে আসবে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি ফিরে আসতে চাচ্ছ কান্না কান্না করছো বলে যে আমি তো কান্না এই জন্য করছি না যে তুমি আমাকে হত্যা করবে শহীদ করে ফেলবে আমি কান্না এই জন্যই করছি আল্লাহ তাআলা কেন আমাকে একটা প্রাণ দিলেন রুহ কেন আমাকে একটা দিলেন
একবারই কেন
পৃথিবীতে আসলাম আমাকে যদি রুহ একশোটা দিতেন আর আমি একশো বার আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে এভাবে আমি শহীদ হতাম আর মর্যাদা লাভ করতাম এই জন্য আমি কান্না করছি যখন তার অটলতা অবিচলতা দেখলেন যে সাহাবায়ে কেরামের অটলতা অবিচলতা হচ্ছে এই মাপের তখন বাদশাহ মুগ্ধ হয়ে বললেন যে তুমি আমার কপালে একটা চুমু দাও এর বিনিময়ে তোমাকে তো আমি মুক্তি দিবই তোমার সাথে আরও যে মানে শর্ত লাগিয়ে দিয়ে তোমার সাথে আমি আরো 40 জন বা এরকম ভাবে বর্ণনায় এসেছে তাদেরকে আমি তোমার সাথে মুক্ত করে দিব পরবর্তীতে যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন তো বললেন এরকম এরকম ঘটনা তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বল তাকে কপালে চুম্বন দিলেন অথবা তিনি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুম্বন করলেন। অর্থাৎ সাহাবায়ে কেরামের অটলতা অবিচলতা, প্রত্যেক সাহাবায়ে কেরাম হচ্ছে এক একজন অটলতার অবিচলতার একটা সমুদ্র ছিলেন। আমরা যদি সাহাবায়ে কেরামের মুহাজির যারা ছিলেন তাদের জীবনী যদি দেখি, আল্লাহু আকবার, তারা নিজের সব কিছু ছেড়ে আল্লাহ তাআলার এক আদেশে সব কিছু ছেড়ে তিনি তারা হিজরত করে চলে গেছেন মদিনা। সেখানে ধন সম্পদ কি, সেখানে আত্মীয় স্বজন কি, সেখানে বেড়ে ওঠার মাতৃভূমির প্রতি ভালোবাসা কি, কোনো কিছুর তোয়াক্কা তারা করেননি। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা তো মর্যাদাও দিয়েছেন যে যারা মক্কা বিজয়ের পূর্বে হিজরত করে ইমান আনয়ন করেছে, যারা আল্লাহ তাআলার জন্য এই সকল কুরবানি দিয়েছে, বলে পরবর্তীতে মক্কা বিজয়ের পরে যারা এই কাজগুলো করেছে, হিজরত করেছে, জিহাদে অংশগ্রহণ করেছে, যে তারা কখনো এই সকল সাহাবায়ে কেরামের মর্যাদায় উপনীত হতে পারবে না। তারাও সাহাবি, তারাও সাহাবি, বলে যে আল্লাহ তাআলা পার্থক্যই করে দিয়েছেন যারা এই ত্যাগ, এই তিতিক্ষা, এই অটলতা অবিচলতা দেখিয়েছে, সেই সকল সাহাবিরাও তাদের মর্যাদায় উপনীত,
সাহাবিরাও ওই সাহাবির মর্যাদায় পৌঁছাতে পারবে না, কেন তাদের এমন এমন আত্মত্যাগ।
আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ফাসতাকিম কামা উমিরতা, সূরা হুদের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। যখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুদ এবং হুদের মতো অন্যান্য যে সূরা আছে, অর্থাৎ এই আয়াতের উপর ভিত্তি করে বলছেন, হুদ এবং হুদের মতো অন্যান্য যে সূরাগুলো আছে এগুলো আমাকে বার্ধক্য করে দিয়েছে।
আচ্ছা,
অর্থাৎ অটলতা অবিচলতা এরকম গুরুত্বপূর্ণ বিষয়, ফাসতাকিম কামা উমিরতা, যে আপনি ইস্তেকামত থাকুন যে আপনাকে হুকুম দেওয়া হয়েছে, আদেশ
করা হয়েছে, সুবহানাল্লাহ।
এটার গুরুত্ব, এটার মাহাত্ম এরকম পর্যায়ে।
অটলতা যদি আমরা দেখতে চাই তবে দর্শককে বলবো যে অটলতা একটু অনুভব করি আমরা একজন হাফিজের দিকে তাকাই, হাফিজে কোরআন যারা আছে তাদের দিকে তাকাই, তাদের অটলতা কেমন, কারো জীবনী দেখেন 8 বছর 5 বছর 7 বছর, ভাগ্য গুণে কেউ 1 বছরে হাফেজ হয়ে যায়। হাফেজদের দিকে তাকান, তাদের অটলতা কেমন। একজন আলিমের দিকে তাকান, জীবনের 25টা বছর মাদ্রাসায় লেখাপড়া করে আলিম হয়, কেউ এর চেয়েও বেশি, যে যত ডিগ্রি অর্জন করতে চায়, অটলতা কেমন দেখুন। একজন হাফিজে কোরআনের সাথে আমার পরিচয়, ভালো সম্পর্ক বলতে পারি, তার জীবনে সে 40-42 বছর তো শুধু খতম তারাবি পড়িয়েছেন, কেমন অটলতা, না একটা আয়াত ভুলে গেছেন, না কখনো তারাবি পড়ানো ছেড়ে দিয়েছেন। 40-42 বছর তার জীবনে বয়সও, দাড়ি শরীফ এখন তার লাল হয়ে গেছে, অর্থাৎ সাদা হওয়ার পরে যখন তিনি মেহেন্দি লাগিয়েছেন, কালার করেছেন, তো লাল হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে। এই বয়সে এসে 40-42 বছর ধরে শুধু তারাবি পড়, মানে অটলতা।
এই বিষয়টা আসলে আরেকজন হাফেজ বলতে পারবে,
জি,
যে 40-42 বছর কোরআনের খতমে কোরআন করা তারাবির মাঝে, এটা যে আসলে কত বড় অটলতা, কত বড় অবিচলতা, আল্লাহ তাআলার অনেক বড় দয়া,
অনেক বড় দয়া।
আমি তো অনেককে দেখেছি যারা বার্ধক্যে এসে এটা ছেড়ে দিয়েছেন,
জি,
অর্থাৎ বার্ধক্য বলা যাবে না, অর্থাৎ 8-10 বছর 15 বছর, কেউ 20 বছর পর্যন্ত পড়িয়েছে, এরপর পড়ানো ছেড়ে দিয়েছে, অতঃপর দেখা যাচ্ছে যে
ধীরে
ছুটে যাচ্ছে, বলে যে আসলে শক্তি নাই, সামর্থ্য নাই, বা এটার কারণে আমি করতে পারছি না, পড়তে পারছি না, পরবর্তীতে তার মাঝে সেটাও হারিয়ে যাচ্ছে যে নিয়ামত তাকে আল্লাহ তাআলা দিয়েছিল।
যদি এমন এমন হয় তবে যে সকল বুজুর্গ হাফিজ রয়েছেন তারাও তো খতম পড়াচ্ছেন, অনেক সময় এই সকল লোকদেরকে যাদের দাড়ি সাদা হয়ে গেছে, ওই সাদা দাড়িওয়ালা হাফিজ যারা অটলতার সাথে এখনও আছে, এই ধরনের হাফিজকে মানুষ খুঁজে সম্মানের সাথে। জি জি,
তিনি কিছুদিন আগে বললেন যে তার 30 বছর হয়ে গেছে তারাবি পড়াতে,
হাসান সাহেব, জি, উনি হাফিজ,
উনি হাফিজ সাহেব বললেন 30 বছর হয়ে গেছে আমার তারাবি পড়াতে। আচ্ছা, ওনার পিছে যারা তারাবি পড়েন তারা বলেন যে ওনার ছাড়া আমাদেরকে আর তারাবি পড়তে ভালো লাগে না, মানে অন্য জায়গায়, মানে তিনি এত থেমে থেমে পড়েন, তো তিনি বলেন যে আমি আগামী বছর আরো থেমে থেমে পড়বো।
আল্লাহ আল্লাহ,
এটার উপরে অটলতা,
অটলতা, জি,
মানে ভালোভাবে তেলাওয়াত করার মধ্যেও
অটলতা রয়েছে। যদি আমরা অটলতা দেখতে চাই একজন হাফিজকে দেখি, অটলতা কাকে বলে যদি খুঁজতে চাই একজন আলিমকে দেখি, অটলতা কাকে বলে প্রবাসীদেরকে দেখি, কত উদাহরণ চাইবেন। বলছি না আজকে অনেক কথা আছে অটল আর সফলতা নিয়ে, এক একজন প্রবাসীকে দেখেন, কারোর জীবন 30 বছর হয়ে গেছে প্রবাসে, কেউ 25 বছর, কেউ 20 বছর প্রবাসে। ওটা যে কত কষ্টের একটা জীবন, যারা যায় তারা জানে, যারা গেছে তারা বুঝে যে প্রবাসে বসবাস করা, থাকাটা কত কষ্টের। অটলতা তাদের, কেউ দুনিয়া কামানোর জন্য অটলতা অর্জন করছে, কেউ আখেরাত কামানোর জন্য অটলতা অর্জন করছে। আপনি যেই দৃষ্টিকোণ থেকে দেখেন না কেন, আপনাকে অটলতা অর্জন করতে হবে আগে, যেই কাজটাই আপনি হাতে নেন না কেন। ফজল রাবি ভাই আছে কিছু কথা, শুনেই আমরা নাতের রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো ইনশাআল্লাহ। জি
বিসমিল্লাহির রহমানির রহিম। জি জাকির ভাই, আপনি বললেন যে দুনিয়া এবং আখিরাত দুইটার জন্যই অটলতা
প্রয়োজন
প্রয়োজন, কিন্তু একজন মুসলমান হিসাবে আমাদের উচিত যাতে আমরা আখিরাতকে বেশি
প্রাধান্য
দেই, গুরুত্ব দেই। কারণ দুনিয়াতে আপনি সফল হয়ে গেলেন, কিন্তু তারপর তো মৃত্যু অবধারিত, মৃত্যু আসবে, আপনার দুনিয়ার সফলতা শেষ।
জি,
এখন আপনি আখিরাতের জন্য কি করলেন, এটা হলো ইম্পর্টেন্ট। এই জন্যই আল্লাহ পাক কোরআনে বলেছেন যে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
জি,
ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিনই তোমাদের সকলের যে কর্মফল সেটা পূর্ণ মাত্রায় দেয়া হবে। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম হবে।
সুবহানাল্লাহ।
অর্থাৎ দুনিয়াতে আপনি সফল হয়ে গেলেন, কিন্তু এটা কিন্তু প্রকৃত সফলতা
না।
বললেন যে যদি জাহান্নাম থেকে দূরে রাখা হলো বা জাহান্নাম থেকে বের করে দেয়া হলো আর জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হলো, এটাই হচ্ছে আসল সফলতা। কিন্তু দেখা যাচ্ছে জাকির ভাই আমরা আসল সফলতার দিকে যাচ্ছি না। মানে আমরা একজন মুসলমান, মুসলমানদের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য আজ পর্যন্ত আমরা
হাসিল
করতে পারলাম না, যে এই জীবনের উদ্দেশ্যটা কি, আমরা কেন আসছি দুনিয়াতে। দেখেন, আপনি সফল তখনই হতে পারবেন যখন আপনার একটা গন্তব্য থাকবে, যে আমি এই গন্তব্য পর্যন্ত পৌঁছাবো। আপনার যদি কোনো উদ্দেশ্যই না থাকে, আপনার যদি কোনো গন্তব্যই না থাকে, তাহলে আপনি যাবেন কোথায় আর আপনি অটল থাকবেন কিভাবে? আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজে মানুষ অটল আছে, কিন্তু কিছু খারাপ কাজের মধ্যে, মানে কিছু খারাপ কাজের অভ্যাস তাদের হয়ে গেছে,
যেটা আছে
ওটার মধ্যেই অটল রয়েছে। কিন্তু অটলতা দরকার হচ্ছে ভালো কাজের মধ্যে,
ভালো কাজের মধ্যে।
আপনি ভালো কাজের মধ্যে যত অটল থাকবেন তত তাড়াতাড়ি সফল হতে পারবেন দুনিয়াতেও এবং আখিরাতে। তো যেভাবে আব্দুল মুত্তালিব ভাই সাহাবা ইকরামের ঘটনা শোনালেন, আমিও ইনশাআল্লাহ একজন সাহাবির ঘটনাই শোনাবো।
যেহেতু
সাহাবা ইকরামদের ঘটনা শুনলে এবং আউলিয়া ইকরামদের ঘটনা শুনলে,
তাদের অটলতা শুনলে,
অটলতা শুনলে
ইচ্ছাটা আরো বেড়ে যাবে,
ইচ্ছা বেড়ে যায়। আর যেহেতু উনাদের ঘটনাই এমন,
জি,
ওনারা এমনই ব্যক্তিত্ব যে উনাদের মানে ওনারা যে রাস্তায় চলেছেন বা ওনারা যে আমল করেছেন সেটা করলে আল্লাহ তাআলা এমনি বরকত দিয়ে দেন।
জি জি, ঠিক আছে, এটাই করতে বলা হয়েছে না আমাদেরকে।
জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন যে আমার সাহাবাদেরকে ফলো করো,
ফলো করো।
তো আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি একদিন হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিঠের উপর পড়ল।
আচ্ছা,
তো তিনি দেখলেন যে পুরো পিঠে সাদা সাদা দাগ আছে, চিহ্ন আছে। তো উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আব্বাব, তোমার পিঠে এই চিহ্ন কেমন?
আচ্ছা,
কিসের চিহ্ন? তো তিনি রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আমিরুল মুমিনিন, আপনি কি এই ক্ষত সম্পর্কে জানেন না? এটা তখনকার কথা যখন আপনি তরবারি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করতে চাচ্ছিলেন, মানে তখন আপনি ঈমান আনেননি, কিন্তু আল্লাহর দয়ায় তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালোবাসা সেটার প্রদীপ আমার অন্তরে জ্বালিয়ে নিয়েছিলাম এবং আমি ইমান এনে মুসলমান হয়ে গিয়েছিলাম। তখন যে অমুসলিমরা আগুনের কয়লার উপর আমাকে শোয়াই দিত, আগুনের কয়লার উপর আমাকে শোয়াই দিত, আর আমার পিঠ থেকে এতই চর্বি বের হতো যে কয়লা নিভে যেত, জ্বলন্ত কয়লা নিভে যেত, আর আমি বেহোশ হয়ে যেতাম। আর আল্লাহর শপথ, যখনই হোশ ফিরে আসতো মুখ থেকে আমার প্রথমে এটাই বের হতো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যেভাবে মুত্তালিব এই আয়াত তেলাওয়াত করলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন, যে যারা আল্লাহ তাআলাকে রব মেনে নিয়েছে,
জি জি,
যারা বলেছে আল্লাহ তাআলা আমার রব, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামের সকল আকীদা যারা মেনে নিয়েছে। মানে আল্লাহকে রব মানা মানে কি, ইসলামের যত আকিদা আছে সব কিছু মেনে নেওয়া, মেনে নেয়া। তো যারা এভাবে মেনে নিয়েছে তো তাদের জন্যই তো জান্নাত রয়েছে। তো তিনি যখনই হোশ ফিরে আসতো প্রথম বাক্য এটাই থাকতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম। আমিরুল মুমিনিন কাঁদতে লাগলেন, বললেন হে হাবাব জামা তুলো, আমি তোমার এই পিঠের জিয়ারত করব।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
এই পিঠ কতই না মুবারক যা রাসূলের ভালোবাসার কারণে আগুনে পোড়ানো হয়েছে। এই ঘটনা থেকেও কি জানা গেল জাকির ভাই, আজ দেখেন এমন যুগ তো নেই আজ যে আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বা আমাদেরকে বন্দি করে রাখা হচ্ছে, তারপরেও দেখেন আমরা ইসলামের মধ্যে কি মানে বলতে গেলে অটল নেই, আমরা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান না, মানে নাম মুসলমানের কিন্তু কাজ দেখলে মুসলমানদের মতো না। আজ দেখেন সব কিছু সুযোগ সুবিধা যত বেশি বাড়ছে মানুষ ইসলাম থেকে তত কি যেমনই কষ্ট আসুক না কেন ইসলামের পথে অটল থাকতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। যেহেতু আমরা শুনলাম যে আমাদের আসল সফলতা কি জান্নাত,
জান্নাত
তো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত ওই ইমানের উপর অটল তো থাকতে হবে, ইমানের উপর অটল থাকতে হবে। আর ইমানের উপর অটল থাকবে কিভাবে, ইমান হিফাজত যে জিনিস দ্বারা হয় আর ইমান যে জিনিসগুলো দিয়ে চলে যায় সেগুলো জানতে হবে। মানে আজ যেমন যুগ হয়ে এসে গেছে জাকির ভাই, মানুষ মুখ থেকে এমন এমন বাক্য বের করে নাউযুবিল্লাহ, ইমান সাথে সাথে চলে
চলে যায়।
যে ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আয়াত যে নাযিল, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, পাঠ করার পর বললেন যে এই কাজটি অর্থাৎ আল্লাহ তাআলা রব এটা অনেকেই মেনে নিয়েছিল অনেক জাতি, পরবর্তীতে আবার সেটা তারা অস্বীকার করেছে। সুম্মা ইসতাকামুর উপর তারা ছিল না, অটলতার মধ্যে ছিল, অবিচল তারা ছিল না। তো প্রকৃতপক্ষে এই আয়াতের যে আপনার সারমর্ম রয়েছে, এই আয়াতের মধ্যে সেই সকল ব্যক্তিরাই থাকবে যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে নিয়েছে এবং এর উপর অবিচল ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবং কুরআন পাক কিন্তু আমাদেরকে এই শিক্ষা দেয়।
মুতালিব ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াফাত গ্রহণ করলে, মানে ওয়াফাত যখন আসলো তারপরেই তো অনেক নামধারী মুসলমান
এলোমেলো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কোমল ভাবা হতো, যে তিনি পরবর্তীতে কঠোর হয়ে গেলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন তোমরা এক ছিলে আর এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তো তোমরা অস্বীকার করে বসছো ইসলামের বিধিবিধান। তখন তিনি জিহাদের ঘোষণা দিলেন এবং তিনি এতটাই তখন অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে তিনি বলেন আমি এই যুদ্ধ অভিযান আমি পরিচালনা করব, যদিও আমাকে জঙ্গলের সিংহ এসে বাঘ এসে আমাকে নিয়ে চলে যায়, আমাকে শেষ করে দেয়, তারপর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে আগের জায়গায় ফিরে আনার জন্য যা আমার করা দরকার আমি সেটাই করব, তাই করব। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, যে আমরা তো ইমান নিয়ে এসেছি আল্লাহ পাককে স্বীকার করে নিয়েছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটাও বলে দিয়েছেন যে মৃত্যুটা যেন মুসলমান হয়ে হয়, এবং নবী আম্বিয়া কেরাম কিন্তু তাদের সন্তানদেরকে এই আদর্শ এই ওসিয়তি করে গিয়েছেন যে তোমরা, তারা কিন্তু নবীদের সন্তান, তারা নবীদেরকে মেনে নিয়েছে এবং নবীদের সংস্পর্শ লাভ করেছে, তারপরও বিশেষভাবে এই ওসিয়ত করে গিয়েছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ
করো। আল্লাহ
অটলতা অবিচলতার শিক্ষা কিন্তু
আমাদের মুসলমানের উপরে ইমানের উপরে
নিজের সন্তানদেরকে এই ওসিয়ত করেছেন
যে
তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে।
তার মানে এটা বোঝা গেল উবাই মুবাল্লিগের আলোচনা থেকে এবং আয়াতে কারিমা থেকে দর্শক শ্রোতা, যে অটলতা ইমান এবং মুসলমানিত্ব বজায় রাখার জন্য যে অটলতা কোরআন ও হাদিস বলেছে, ইমানকে আঁকড়ে ধরার জন্য যেই কাজগুলো করতে বলা হয়েছে, যে তুমি তোমার ইমান যদি ধরে রাখতে চাও হিফাজত করতে চাও এই এই কাজগুলো করতে হবে, ওই কাজগুলো আমাদের করতে হবে। যেই কাজের কারণে ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, ইমান চলে যাওয়ার সম্ভাবনা, এই কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই ব্যাপারে আমাদের অটলতা 100% রাখতেই হবে, যে আমার অটলতা এর মধ্যে থাকতেই হবে।
প্রকৃত
জি
সফলতা
সফলতা এখানে
এদিকেই বেশি,
যখন ইমান নিয়ে যেতে পারবো তো আল্লাহ তাবারক ও তাআলা যখন ইমানদার হিসাবে আমাকে কবুল করবেন, আমার যখন জান্নাতের ঘোষণা আসবে তখনই আমি সফলতা অর্জন করলাম, যখন আমি ইমান নিয়ে যেতে পারবো।
আপনার যদি আমরা স্বাভাবিক উদাহরণ দেখি, আমাদের বাসায় আমরা যখন ঘুমাই তো ঘুমানোর আগে আমরা কি করি, দরজা লাগিয়ে দিই। এই কাজের ক্ষেত্রে কি আমরা কিন্তু কেউ
কৃপণতা করি,
কৃপণতা করি না এবং কেউ অলসতাও করি না। এই কাজের করার ক্ষেত্রে যে আমরা অটল, এই যে অবিচল, কেন আমাদের ঘরের যে সম্পদ রয়েছে, আমার ঘরের যে সামান রয়েছে সেটা যেন হেফাজত
থাকে।
অনুরূপভাবে আমার ভিতরে যে ইমানের যে সম্পদ রয়েছে সেটার হেফাজত করার ক্ষেত্রে আমাদেরকে অটল হতে হবে, অবিচল হতে হবে। এই সম্পদ যেন কোনোভাবে
হাতছাড়া না হয়।
তিন বেলা খাইতে যেভাবে অটল আছি সেভাবে
যে খাওয়া তো একটা নর্মাল বিষয়,
অটল তো আছি আমরা,
অটল আছি, কিন্তু খাবার তো একটা নর্মাল বিষয়। কিতাবের মধ্যে এটাও বলা হয়েছে না, মানুষ যদি ইমানের মিষ্টতা বুঝতো, ইমানের মিষ্টতা বুঝতো, বা ইমান কত বড় দৌলত সম্পদ এটা যদি মানুষ বুঝতো, তবে দুনিয়া একদিকে চলে যাক, আমার ইমান যেন হেফাজত থাকে এটার জন্য আগে চিন্তা করতো। আজকে মোবাইল হেফাজতের জন্য গলার মধ্যে কি ফিতা লাগায় না, বেল পরে মোবাইলের সাথে এবং মোবাইলের সাথে, এরপরে মোবাইল হেফাজতে রাখে। আচ্ছা, টাকা রাখার জন্য আলাদা ব্যাগ রাখে এবং সেটাকে আবার নিজের জেবের মধ্যে রাখে হেফাজতের জন্য। ঘর হেফাজতের জন্য তালা মারে, ঘর থেকে বাইরে থেকে যেদিক থেকে সুবিধা ওদিক থেকে তালা মারে, কেন না হেফাজতের জন্য। যদি মানুষ জানতো ইমানের মিষ্টতা কী এবং ইমানের দাম কত, তবে পৃথিবীর সব চলে গেলেও ইমান যেন হেফাজত থাকে এ ব্যাপারে মানুষ চিন্তা করতো আর ফিকির করতো। আমাদের মধ্যে হয়তো তা ইমানের ইমান হেফাজত থাকবে, সেই অটলতার বা সেই ব্যাপারে আমাদের চিন্তাভাবনাই কম, আর এ কারণে হেফাজতের চিন্তাও আমাদের কম আজকাল। একজন আল্লাহর ওলি বললেন, যদি কোনো ব্যক্তি ইমানের হেফাজতের চিন্তা করে, অটলতার চিন্তা করে ইমানের উপরে, যে ইমান যেন আমার ইস্তেকামত থাকে, অটল থাকে, যদি এটা চিন্তা করতো তবে দৈনিক হাজারবার তওবা করতো, হাজারবার তওবা করতো যেন আমার ইমান হেফাজত থাকে, আমার ইমান যেন সালামত থাকে। তো এই অটলতা সাফল্যের চাবিকাঠি, এটা মানে শুরু থেকেই পৃথিবী শুরু থেকেই আজও পর্যন্ত মানুষ বিজ্ঞ লোকেরা এটাই আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে যে অটলতা এটা হাতছাড়া করা যাবে না। দর্শকের কলগুলো শুনবো একটু পরে, আগে একটি কালাম শুনবো ইনশাআল্লাহ তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে অ্যাড করি, এরপরে দর্শকের কলগুলো শুনবো, কল শুনে আবারও আলোচনায় ফিরবো। জি, আমাদেরকে একটি কালাম শুনিয়ে দেন।
তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তবো ছোনবী তুমি গরীব
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, চমৎকার এক কালাম নুরুল আমিন আত্তারি মাদানী ভাইয়ের, আল্লাহ পাক কবুল করে নিক, চমৎকার কালাম আমাদেরকে শোনালেন, স্টুডিও রেকর্ডিং ছিল এটাও। দর্শকের কিছু কলও রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনব আমরা, এরপরে আলোচনায় ফিরবো। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, অটলতা সাফল্যের চাবিকাঠি নিয়ে আলোচনা করবো আল্লাহ ইনশাআল্লাহ। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
মোহাম্মদ মামুনুর রশিদ, আমি আপনাদের এই চ্যানেলে একজন নিয়মিত দর্শক। মহান আল্লাহ তাআলা এমন এক চ্যানেল আপনাদের মাধ্যমে চালু করে দিয়েছে যেখানে শুধু আল্লাহ আল্লাহর রাসূলের সুন্নাত সাজিয়ে তোলেন, যেটা আমাদের হৃদয়কে স্পর্শ করে এবং তাদের ক্ষেত্রে মানুষকে ভাবিত করে। দোয়া করি এটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখে।
আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিক। অবশ্যই অবশ্যই চমৎকার একটি চ্যানেল মাদানী চ্যানেল, এখান থেকে আকিদা, আমল, ভালোবাসা এবং যা কিছু বলেন না কেন, ইসলামের দিক থেকে, ধর্মের দিক থেকে, দিনের দিক থেকে আল্লাহ তাআলার দয়ায় মাদানী চ্যানেল আমাদেরকে তা শিক্ষা দিচ্ছে। আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন।
আপনাদের চ্যানেলটা দেখতেছি, আপনার চ্যানেলটা অনেক ভালো লাগে, সবাই দেখে, আমাদের মা আছে, বোন আছে, সবাই তো সেটা দেখতেছি।
রাখুক, আপনাকে সুস্থ রাখুক, শুকরিয়া আদায় করছি সাথে থাকার জন্য। পরবর্তী কল দেন।
আমি নানহোস থেকে বলছি, মোহাম্মদ সাজাহান, আপনাদের চ্যানেলটা দেখছি, খুব ভালো লাগছে।
আচ্ছা, হ্যাঁ সাজাহান ভাই, সাথে থাকার জন্য ধন্যবাদ, আপনাকেও শুকরিয়া আদায় করছি। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ শকত, আমি মাদানী চ্যানেলের দর্শক। আমি আমার ফ্যামিলি সবাই মাদানী চ্যানেলকে ধন্যবাদ দিই, আর এটা দেখে আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি, আর আমরা দোয়া করি মাদানী চ্যানেল দীর্ঘ দীর্ঘ হোক।
মাশাআল্লাহ, অনেক পরিবর্তন আপনার হয়েছে, পাশাপাশি নেকির দাওয়াত দেওয়ারও অনুরোধ থাকবে আপনাকে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নেকির দাওয়াত দিবেন যেন মাদানী চ্যানেল দেখে। যেভাবে আপনাদের মধ্যে পরিবর্তন, আপনার ঘরের মানুষের পরিবর্তন, আপনার আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরও পরিবর্তন হওয়া দরকার, তবে তাদেরকে দাওয়াত দিতে হবে মাদানী চ্যানেল দেখার জন্য। আল্লাহ তাআলার দয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলাতে মাদানী চ্যানেল দেখছে পরিবারের সহ সবাই, পরিবর্তনে চলে আসছে, পরিবর্তন হচ্ছে, নামাজ পড়া শুরু করছে, পর্দা করা শুরু করছে, এমন অভিমত অনেক রয়েছে। আমরা একে অপরকে নেকির দাওয়াত দিই মাদানী চ্যানেল দেখার জন্য। আল্লাহ চাই ইনশাল্লাহ তাআলা অবশ্যই পরিবর্তন আসবে। জি, পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ ওয়াজিব, মাদানী চ্যানেলের প্রোগ্রাম খুবই খুবই ভালো লাগে, এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারছি। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেলকে কবুল করে নিক, যারা এই মাদানী চ্যানেলের খেদমত করছে তাদেরকে কবুল করে নিক।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক আপনাকেও, আপনার দোয়াকে, আপনার হকে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করুক। যে সকল আলোচনাগুলো আমরা শুনতেছিলাম মুতালিব ভাই থেকে এবং ফজলুর রাবি ভাই থেকে, অটলতা সাফল্যের চাবিকাঠি। অটলতা ছাড়া আজ পর্যন্ত কি কোনো ব্যক্তি সাকসেস হইতে পারছে?
কোনো ব্যক্তি না,
কোনো ব্যক্তি হতে পারছে মনে হয় না। আমাদের সামনে ফজলুর রাবি ভাই আছে, এর সাথে আলোচনা করছি না, আমি আপনার সাথে করছি। ফজলুর রাবি ভাই, অবাক হয়ে যাই, অটলতা কাকে বলে? আমি তো তাকে দেখে মাঝে মধ্যে শিখি, কেন জানেন? নিজের প্রোগ্রাম রেকর্ডিং দিয়ে গেছে আধা ঘন্টা, একদিন, দুই দিন, তিন দিন, এডিট হওয়ার পরে সে নিজেরটা নিজে আবার তাপ্তিশ করছে, মানে ফাইনাল চেক করতেছে, কতটা ধৈর্য আর অটল থাকলে। আমি আধা ঘন্টা বয়ান করলাম, আমি তো জানি কি বয়ান করছি, তারপরেও অনিয়ারে দেওয়ার আগে একবার নিজেরটা নিজে চেক করতে হয়। ইনি সবারটাই করে, কিন্তু এনারটা যখন করে তখন আমি ভাবি যে অটলতা কাকে বলে। আমাকে যদি দেন ব্যক্তিগতভাবে, যদি আমাকে এই দেড় ঘন্টার প্রোগ্রাম করলাম, এখন যদি কেউ আমাকে বলে জাকির ভাই দেড় ঘন্টা আবার আপনি এখন চেক করেন, তো মানে অটল এখানে অসম্ভব হয়ে যায় নিজেরটা নিজের চেক করা। হ্যাঁ, আরেকজন যখন করে তখন ওটা ভিন্ন কথা, তো অটলতা এটাকেই বলে। যখন আপনি অটলতা কি জিনিস এটার স্বাদ মিষ্টতা বুঝতে পারবেন, তবে সাকসেসও হতে পারবেন। আজও পর্যন্ত অটলতা ছাড়া কোনো ব্যক্তি সাকসেস হতে পারেনি আমার জানা মতে, বা আমি যতটুকু দেখেছি অটলতা ছাড়া কেউ সাকসেস হতে পারেনি। এখন দেখেন, একটা রিক্সা ড্রাইভারের উদাহরণ দিই, এরপর আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। সায়দাবাদ থেকে গুলিস্তান যাবে কোনো ব্যক্তি, এখন বর্তমান সময় বৈশাখ মাস চলে বাংলাদেশে, তাই না? আর যদি সেই টাইমটা হয় দুপুর ১২টায়, এখান থেকে রওনা করবে, সায়দাবাদ রেলগেট পার হওয়ার আগে রিক্সা ড্রাইভার ঘেমে ভিজে যাবে, তারপরেও অটলতার সাথে গুলিস্তান পর্যন্ত সে আমাকে নিয়ে যায়, এরপরে সেখানে নামানোর পরে ৮০ থেকে ১০০ টাকা সে ভাড়া পায়, অটলতা এটাকে বলে। আর আপনার এক ফোঁটা ঘাম মাথা থেকে কপালে আসার আগেই যদি আপনি সেই কাজটা ছেড়ে দেন, যে পরিশ্রম, কষ্ট, প্যারা, ঝামেলা, কৈফিয়াত, জবাবদিহিতা, আরও কত কিছু এর মধ্যে নিয়ে আসে মানুষ, তো আপনি সাকসেস কীভাবে হবেন? অটলতাই নেই তো সাকসেস কীভাবে হবেন? মানুষ অফিস করে না, চাকরি করে, জব করে, অফিস করে, যদি অফিসের পক্ষ থেকে একদিন কিছু জিজ্ঞাসাবাদ করা হয় যে এই কাজটা কেন করছেন, এই কাজটা কেন হলো, এই লসটা কেন হলো, এই জায়গাটা কেন নিয়েছেন, এই কাজটা কেন করালেন, জবাবদিহিতা করলেই তখন মনে করে কি জব একটা প্যারার জিনিস, এটা করা যাবে না, এত জবাবদিহিতা ভালো না, ভালো লাগে না, এটা নেওয়ার মতো না, মানে আপনি বুঝতেছি না, অটলতাই নাই যখন আপনার মধ্যে, তো আপনি সাকসেস কীভাবে হবেন? এটা কখনো সম্ভব নয়। তো আপনাকে আগে অটলতা অর্জন করতে হবে, তারপরে সাকসেসের মুখ আপনাকে দেখতে হবে, সফলতার মুখ আপনাকে দেখতে হবে, সেটা যেটা দিকে দেখেন। আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ দেখতে চান, অটলতা তো আগে আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি চান সন্তানকে ১, ২, ৩, ৪, ৫, এরপরে হাই স্কুল, এরপরে ইউনিভার্সিটি, এত ধৈর্য কে ধরবে, এর মধ্যে অটলতা নাই, তো কি অনার্স পাস করবে পরের বছরই? এটা তো সম্ভব নয়। দুনিয়াতে আসছে, একটু বড় হবে, চার পাঁচ বছর হবে, স্কুলে ভর্তি করবেন, এরপরে বিশ পঁচিশ বছর লেখাপড়া করাবেন, তারপরে অনার্স কমপ্লিট করবে সে। এখন যদি আপনি বলেন না এত ধৈর্য আমার নেই, আমি এত অটল থাকতে পারবো না, তাড়াতাড়ি সন্তানকে অনার্স পাস করি, এটা হবে না। আপনাকে অটল, তারপরে সাকসেস, এটাই সিস্টেম আছে, এটাই নিয়ম আছে ভাই। নামাজের মহব্বত নামাজিদের মধ্যে একদিনে আসেনি, এই নামাজের মহব্বত নামাজিদের মধ্যে একদিনে আসেনি, পড়তে 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 আল্লাহ তালা অন্তরের মধ্যে নামাজের মহব্বত দিয়েছেন। যখন নামাজের মহব্বত চলে আসছে, অটলতাও পেয়েছেন, সাকসেসও হয়েছে, তাই না? তো অটলতা আপনাকে লাগবে সব ক্ষেত্রে, সব বিষয়ে। মোতালিব ভাই যদি কিছু বলতেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই ব্যাপার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্তভাবে বলেছেন, আফতারুল আমালি আদওয়ামুহা, যে সর্বোত্তম আমল হচ্ছে যেটা ইস্তেকামতের সাথে করা হয়।
সুবহানাল্লাহ।
আপনি সেটা ছোট থেকে ছোট আমল হোক,
জি জি জি,
কিন্তু ইস্তেকামতের সাথে করেন সেই আমলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটাই হচ্ছে সর্বোত্তম আমল।
সুবহানাল্লাহ।
ইস্তেকামতের সাথে, অটলতার সাথে, অবিচলতার সাথে যে আমলটা করা হয়। আমরা যদি বুজুর্গানে দিনের তরিকা দেখি এবং তাদের জীবনী যদি দেখি, তারা অটল কিরকম ছিলেন।
আল্লাহু আকবার।
ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি মোটামুটি একটা বয়সে উপনীত হয়ে তিনি মাদ্রাসায় অর্থাৎ অধ্যয়ন শুরু করেন ফিক সম্পর্কে হাম্মাদ রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে। তো তিনি এই শিক্ষাটাকে কিভাবে অটলতার সাথে করেছেন, অবিচলতার সাথে, যে তিনি লাগাতার ১৮ বছর তার দরসে বসেছেন, তার থেকে শিক্ষা নিয়েছেন, একদিন নয়, দুই দিন নয়, ১৮ বছর পর্যন্ত তিনি শিক্ষা নিয়েছেন, অতঃপর তিনি মাসালা দেওয়া আরম্ভ করেছেন। অর্থাৎ এটা কত বড় যে অটলতা, অবিচলতা। আর আজকে এটা আমরা তো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে তার সেই উদ্ভাবিত নীতির কারণে, সূত্রের মাধ্যমে আজকে জটিল থেকে জটিল মাসালাগুলো সমাধান পেয়ে যাচ্ছে নিমিষে। যে তিনি কিভাবে কোরআন থেকে মাসালা বের করেছেন, কিভাবে সমাধান দিয়েছেন, এই নীতিমালা তিনি তৈরি করে গিয়েছেন, বিদায় আজকে আমরা সহজেই একটা মাসালা সহজ সমাধান পেয়ে যাই। এটা তার ইহসান আমাদের প্রতি, তার
রাইট।
আর এটা কিভাবে অর্জন করেছেন, সেই অটলতার কারণে, অটলতার সাথে, অবিচলতার সাথে ১৮ বছর পর্যন্ত একজন ব্যক্তির কাছে অধ্যয়ন করা, পড়াশোনা করা।
আবার এটাও তো পাওয়া যায় যে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি এত বড় আলিম কিভাবে হলেন,
জি জি,
তিনি বললেন যে আমি যখন কোনো নতুন মাসালা শিখতাম তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহ বলতাম,
সুবহান।
এটার মধ্যে অটলতা ছিল,
অটলতা ছিল, জি। জিজ্ঞাসা করা হলো যে আপনি তো ব্যবসায়ী, ছোটবেলা থেকেই তিনি ব্যবসায়ী বলতে গেলে, আর ব্যবসার পরিধিও ছিল অনেক বড়,
অনেক বড়।
তার ছাত্ররা পরবর্তীতে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো ব্যবসায়ী মানুষ, তো এই ইলমে দিন কিভাবে অর্জন করলেন বা অর্জন করেছেন কিভাবে, এই মাকামে আপনি কিভাবে পৌঁছেছেন? তো তিনি বলেন যে দিনের বেলায় তো আমি দেখা গিয়েছে ব্যবসার কাজে আমি ব্যস্ত থাকতাম, বিভিন্ন ব্যবসায়িক বিষয় দেখতে হতো, কিন্তু রাতের বেলায় আমার রুহ ইলমের ব্যবসা করে।
আল্লাহু আকবার।
যে রাতের বেলায় সেই ক্ষেত্রে যে তার জীবনের মধ্যে পাওয়া যায়, এক তো হচ্ছে ইবাদতের বিষয়টা, সেক্ষেত্রে অটলতা কিরকম ছিল, যে যখন তিনি অফাত গ্রহণ করলেন, চলে গেলেন, তো পাশের বাড়ির এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, যে তার সন্তান তার বাবাকে জিজ্ঞাসা করলো, যে প্রতিদিন ছাদে তো দেখতাম যে একটা পিলার ছিল, আজকে তো সেই পিলারটা নেই। তো তখন বলো এটা পিলার ছিল না, এটা কোনো কিছু ছিল না, এটা মূলত হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আজ সে রাত জেগে যে ইবাদত করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই ব্যক্তিকে তুমি মূলত দেখতে, যে এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে অটলতা ও অবিচলতা তার মাঝে এরকম ছিল। আর এই কারণে আজকে পুরো বিশ্বের মুসলমান যারা রয়েছে, বিশেষ করে হানাফি যারা রয়েছে, কত ১৮০ কোটি বলা হয়, তার মধ্যে অধিকাংশ মুসলমানই তার ফিককে অনুসরণ করছে, এই অটলতার কারণে, অবিচলতার কারণে। আমরা যদি অনুরূপভাবে আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বরকির কাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী দেখি, তার জীবনের মধ্যে এই ইলমি দিন অর্জন করার কিরকম অটলতা ছিল, অবিচলতা ছিল। সেই ছোট্ট বয়সে কিছু দিরহাম দিয়ে, দিনার দিয়ে মা পাঠিয়েছেন, সেখানে যাওয়ার পর শেষ পয়সা, টাকা পয়সা কিছু নেই, এখন তিনি অভুক্ত অবস্থায় ঘুরছেন ফিরছেন, খাবার নেই, কিন্তু লেখাপড়া তো ত্যাগ করেনি, অটল ছিলেন, অবিচল ছিলেন,
এমন অটল যে মানে গসে পাকের আম্মু বলে দিয়েছিলেন যে এখন কিয়ামতের দিনই দেখা হবে। আল্লাহু আকবার। মানে অটলতা ওখান থেকেই শিক্ষা দিচ্ছেন, কিয়ামতের দিনই দেখা হবে,
তুমি যে বের হয়েছে এলমি দিন অর্জন করার মধ্যে থাকবে, আর পরবর্তীতে আমাদের মা ছেলের যে দেখা সাক্ষাৎ কখন হবে? আমাদের তো পড়াশোনা যারা করতে এসেছি, আমাদের ছুটি হয় ৬ মাস ১ বছর পর আমরা গিয়ে আবার মা বাবার সাথে দেখা করি, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কথা বলি, তো কিন্তু গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে কি বলা হলো, যে এই যে অটল, এই যে অবিচলতা, যে আমাদের পরবর্তীতে দেখা সে কিয়ামতের ময়দানেই হবে, সেখানেই দেখা।
একজন আল্লাহর ওলির ব্যাপারে তার জীবনীতে আসছে মুতালিব মাদানী ভাই যে তিনি আমল করতেছিলেন, মানে কন্টিনিউ যে আমল ধরেন ওই আমল কন্টিনিউ করেন ইস্তেকামাতের সাথে, অটলতার সাথে করেন। তার একজন ভক্ত, তার একজন মুরিদ ছিল অনেক বড় আলিমের দিন, তো সে একদিন এসে বলতে লাগলেন, হুজুর মাশাল্লাহ আপনার আমল দেখে আমরা প্রভাবিত হই, আপনার আমল দেখে আমরা উৎসাহিত হই যে আপনি অটলতার সাথে আমল করেন। একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতে মোবারকা খুঁজে পেয়েছি আজকে হাদিসে পাকের মধ্যে, আমি আপনার সাথে সামনে বর্ণনা করি। দেখেন আপনি যদি আমল শুরু করে দেন তো হয়তো আপনার দেখা থেকে হাজার হাজার আপনার ভক্তবৃন্দরা আমল করবে। তো তিনি বললেন, কি আমল এটা? তো বললেন, কিতাব খুলে দেখালেন যে হুজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটাও করতেন, তার জীবনে এই আমলটাও ছিল। তখন ওই বুজুর্গ উত্তর দিলেন যে আমি একটা আমল গত সপ্তাহে স্টার্ট করছি, আমার জীবনে নতুন। উদাহরণস্বরূপ যদি কেউ জীবনে তাহাজ্জুদ কন্টিনিউ না করে, তো মাত্র তিনি বলেন আমি গত সপ্তাহে আমার জীবনে একটা আমলকে কন্টিনিউ করার জন্য গত সপ্তাহে শুরু করছি, এটার উপর ইস্তেকামাত পাওয়ার জন্য আমাকে কিছুদিন যেতে দেন, আমি এটাতে অভ্যস্ত হয়ে যাই। এরপর আপনি যে সুন্নতের কথা বলছেন, যে আমলের কথা বলছেন, আমি ওটাকে এরপরে আমি শুরু করব, যেন আমার একটা আমল ধরতে গিয়ে আরেকটা আমল ছুটে না যায়। কিবলা শাইখা তরিকাত আমিরুল সুন্নতের মধ্যে কেমন অভ্যাসে মোবারকা, আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার কাছে সামনে যত আমলের কথা বলেন বা যত ইবাদতের কথাগুলো আসে কিতাবের মধ্যে, আমিরুল সুন্নত কিন্তু হুটফাট করে ধরে তিন দিন আমল করে ছেড়ে দেন না,
ছেড়ে দেন না।
আমিরুল সুন্নত যেটা জীবনে একবার ধরছেন আমল করা শুরু করছেন আল্লাহ তাআলার দয়া। দেখেন সাদা চাদর পরিধান করা,
জি
আজকে যদি দেখি আমরা, তবে সাদা চাদর এখন অ্যাভেলেবেল না, কিন্তু আমিরুল সুন্নত এখন পর্যন্ত কিন্তু সাদা চাদর আঁকড়েই ধরছেন, এখনও পড়তে আছে। এরা ফজিলত আছে, অবশ্যই ফজিলত আছে, তিনিও এখনও পড়ছেন। তো বুজুর্গানি দিনের অটলতা, আমল, ইবাদত, আকিদা, ইমান এর উপরে যেমন শুরু করতেন তেমনি তারা অটলতা থাকতেন। সাইদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কেমন ছিল তার অটলতা, মানে জীবনে দেড় হাজার কিতাব লেখা, এটা যেমন তেমন ব্যাপার, কত বড় অটলতার সাথে।
আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার জীবনের মধ্যেও যদি দেখি যে অটলতা ইলমি দিন অর্জন করার ক্ষেত্রে, যে তিনি মুঘল সাম্রাজ্যের মধ্যে ভালো একটা অবস্থানে ছিলেন, তারপরে তিনি ইলমি দিন অর্জনের জন্য চলে গেলেন মক্কা মদিনায়, যে সেখান থেকে তিনি দীর্ঘ পায় বলা হয় যে ২০ বছর যাবৎ তিনি ইলমি দিন অর্জন করেছেন,
সুবহানাল্লাহ।
এবং সেখানে তিনি ১৪ মাসে সিহাসিত্তার সকল কিতাব মুখস্থ করেছেন ১৪ মাসে। তো সেখানে যাওয়ার পর তিনি নিজে বর্ণনা করেন যে দারিদ্রতার ভয়াবহতা এতটাই চেপে ধরেছিল যে খাবার অন্বেষণের জন্য এক টুকরা রুটির জন্য তিনি কখনো কখনো বাজারে ঘুরেছেন, যে খাবার যেন জুটে যায়। যেমনটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাবার নেই, শেষ হয়েছে, টাকা যে দিয়েছিল, তিনি খাবারের জন্য ক্ষুধা নিবারণের জন্য কতদিন ধৈর্য ধরে থাকা যায়, মানে ক্ষুধা তো একটা পর্যায়ে গিয়ে সেটা মানুষকে হার মানায়,
হার মানায়,
আর খেতে তো হবে,
খেতে তো হবে,
কিন্তু সেই নিবারণটা করার জন্য জঙ্গলে গিয়ে তিনি গাছের মানে
পাতা
পর্যন্ত খেয়েছেন। তো ইলমি দিন অর্জন করার ক্ষেত্রে, আর এই জন্য আজকে তাদের নামটা সম্মানের সাথে মানুষ স্মরণ করে, তাদের দেখানো পথে মানুষ অনুসরণ করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার জন্য আল্লাহ তাআলার কাছে মানুষ প্রার্থনা পর্যন্ত করে, তাদের তারা যে পথে চলেছে সেই পথে তুমি আমাদেরকে
চালাও। তবে দোয়া করা উচিত,
জি,
আমরা যেই কাজই করি না কেন, যেই আমল ইবাদতই করি না কেন, যেটাতেই আছি না কেন, যদি আমি সেটা দিনের পথে থাকি আমি, তবে এটার জন্য দোয়া করা উচিত, আল্লাহ তুমি আমার এই আমলে, আমার এই কাজে, আমার এই উপার্জনে তুমি আমাকে অটলতা দান করো, আমি যেন স্থায়িত্বের সাথে, ইস্তেকামাতের সাথে, যেমন দাওয়াত ইসলামীতে শুরু থেকেই একটা দোয়া আমরা শুনে আসছি বা শিখে আসছি, করেও আসছি, আল্লাহ তুমি আমাকে দাওয়াত ইসলামের মধ্যে স্থায়িত্ব দান করো, তাই না, ইস্তেকামাত দান করো। কেন এই মহল ছেড়ে যাবো কোথায়, যাবো তো যাবো কোথায় মহল ছেড়ে, এই জন্য দোয়া করো আল্লাহ তুমি আমাকে এই সুন্দর পরিবেশের মধ্যে ইস্তেকামাত দান করো। ঠিক আপনার আমার জীবনে আমরা যেটাই দিনের দৃষ্টিকোণ থেকে ভালো সেটার প্রতি আমাদের দোয়া করা উচিত, আল্লাহ তুমি আমাকে এর মধ্যে ইস্তেকামাত দান করো। আপনি ব্যবসা করছেন হালাল ব্যবসা, এর জন্য দোয়া করা উচিত, কিন্তু হারামের জন্য দোয়া না করা উচিত।
দোয়া করতেন না, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অর্থাৎ ইস্তেকামতের দোয়া,
ইস্তেকামতের
দোয়া, ইস্তেকামতের আপনি বললেন আসলে দোয়া করা,
দোয়া করা উচিত।
আচ্ছা জাকির ভাই, দোয়া করা উচিত, কিন্তু অনেকে আছে দুই তিনবার দোয়া করে বলে কি আমার তো দোয়া কবুলই হয় না, আমি আর কি দোয়া,
আল্লাহ তাআলার পালা।
অথচ আম্বিয়া ইকরামগণ,
জি,
এটা আম্বিয়া একরামগণের সুন্নাত, সকল নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। কোরআনে অনেক দোয়া পাওয়া যায় নবীগণের, কেউ আল্লাহর কাছে নেককার সন্তান চেয়েছেন, কেউ আল্লাহর কাছে নিজের উম্মতের হিদায়াত চেয়েছেন, কেউ তো আমাদের নবীকে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে এই উম্মতের মধ্যে একজন রাসূল পাঠাও যে তাদেরকে কিতাব শিখাবে, হিকমত শিখাবে, তাদের আত্মশুদ্ধি করবে। তো প্রত্যেক নবীগণের সুন্নাত হচ্ছে দোয়া, এমন না যে এক দুইবার, সারা জীবন।
ইব্রাহিম আলাইহিস সালামের কথা এসেছে যে তার অটলতা অবিচলতা কিরকম ছিল, যে এত বড় কঠোর এবং জালিম বাদশার শহরে থেকে আল্লাহ তাআলা যখন আদেশ দিলেন যে দাওয়াত পৌঁছে দাও, মানুষকে আমার দিকে আহ্বান করো, তিনি তখনও অবিচল থেকে, অটলতা থেকে, নির্ভয়ে, অকপটে মানুষকে দাওয়াত দিয়েছে। যখন জানতে পারলো যে এরকম ব্যক্তি সে, সেই জালিম নমরুদের বিরুদ্ধে কি করছে, আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিচ্ছে, তখন বিশাল এলাকা জুড়ে অগ্নিকুণ্ড জ্বালানো হলো এবং সেখানে পুরানো হবে ইব্রাহিম আলাইহিসসালামকে। তখনও তিনি কতটা অবিচল অটল, যে সাইয়েদুনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এলেন এবং বললেন যে আপনার কি কোনো প্রয়োজন আছে, প্রয়োজন থাকলে আপনি আমাকে বলুন। এখন তো স্বাভাবিকভাবে যে আল্লাহ তাআলার উপর যে তাওয়াক্কুলের যে অটলতা অবিচলতা, যে সারা জীবন আমি আল্লাহ তাআলার উপর অবিচল ছিলাম, অটল ছিলাম, এখন আগুনে পুরানো হবে, সেক্ষেত্রেও তার অটলতা অবিচলতা, যে আমার প্রয়োজন আছে আমি তোমাকে কেন বলবো। যখন জিব্রাইল আলাইহিসসালাম বলেন যে আপনার কোনো প্রয়োজন আছে আমাকে বলুন, তখন তিনি বলেন আমার প্রয়োজন তো আছে তবে তোমার কাছে নেই। তখন জিব্রাইল আলাইহিসসালাম বলেন তো যার কাছে প্রয়োজন আছে তাকেই বলুন,
তাকে বলুন,
তাকেই বলুন। তো বলেন যে তাকে তো বলার প্রয়োজন নেই, তিনি শুনছেন বা তিনি দেখছেন,
তিনি আমার অন্তরের অবস্থা,
অন্তরের অবস্থাও জানেন। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের অচলতা অবিচলতা এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা এবং তাওয়াক্কুলের যে বিষয়টা, এরকম পর্যায়ে ছিল। আর তারা কিন্তু আমাদের জন্য নমুনা। কোরআনে পাকের মধ্যে যে তাদের ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে, এই নয় যে এটা তাদের পক্ষে সম্ভব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে না যে তিনি, তাকে আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ হিসাবে পাঠিয়েছেন, অনুসরণ করার জন্যই পাঠিয়েছেন, যে তার আমলগুলো, তার আখলাক, তার চরিত্র, তিনি কিভাবে আল্লাহ তাআলা স্মরণ করেছেন। তিনি তো ক্ষমাপ্রাপ্ত এবং প্রত্যেক আম্বিয়া হচ্ছেন মাসুম, এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে। কিন্তু তিনি তারপরও কিভাবে অটলতার সাথে, অবিচলতার সাথে ইবাদত করেছেন, ইবাদতগুলো যদি দেখা হয় বর্ণনার মধ্যে আসে যে পা পর্যন্ত ফুলে যেত, অটল ইবাদতের আল্লাহ, আল্লাহ তাআলার যে তিনি কি হবেন, শুকরগুজার বান্দা হবেন। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শুকরগুজার বান্দা কে আছে, আর কে আছে? তো তারপরে তিনি কি ছিলেন, ইবাদতের ক্ষেত্রে অটল ছিলেন, অবিচল ছিলেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান কিভাবে হতে হবে এবং কিভাবে হওয়া উচিত।
অটলতা, জাকির ভাই, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইস্তিকামাতু
ফাওকাল কারামাত,
ফাওকাল কারামাত, মানে কারামাতের ঊর্ধ্বে ইস্তিকামাত, এই অটলতাকেই ইস্তিকামাত বলা হয়,
ইস্তিকামাত বলে,
এটা হচ্ছে কারামাতের ঊর্ধ্বে।
আল্লাহ,
আচ্ছা,
সুবহানাল্লাহ।
এক আল্লাহর ওলির কাছে একজন গেল, কিছুদিন অতিবাহিত করার পরে সে যাচ্ছে, সে চলে যাচ্ছে যে আপনার কাছে আর থাকবো না বা আমি আপনার মুরিদ হবো না, কারণ আপনার কাছে তো কোনো কারামতি আমি দেখতে পাই নাই। তো তিনি বললেন যে কোনো শরীয়তের খেলাফ বা শরীয়ত বিরোধী কোনো কাজ দেখেছো? বলে না, সেটা তো দেখিনি। বলে এটাই তো ইস্তিকামাত, এটা হচ্ছে কারামতের ঊর্ধ্বে।
কারামত,
আর মানে আমি মনে করি যে কারামত ও ইস্তিকামাতের কারণেই নসিব হয়। যেমন গসে পাক এত বড় আল্লাহর ওলি, তো তিনি 40 বছর পর্যন্ত ঈশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, এটা হচ্ছে ইস্তিকামাত। তখন না কারামাত নসিব হবে, আপনি দুই দিন করার পরে তৃতীয় দিন যদি কারামাত চান তাহলে তো আপনি কারামাত পাবেন না। তো 40 বছর পর্যন্ত যে তিনি ইবাদত করতেন, তো তার কারণে আল্লাহ তাআলা কেমন মানে উনাকে মাকাম দান করেছেন। আর আমরা যতই বড় বড় নাম আমাদের ইতিহাসে দেখি, আপনার ইমামে আজম বলেন, ইমামে গজালি, হ্যাঁ, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, হুজুর খাজা গরিব নওয়াজ, হুজুর দাতা আলী হাজবেরি, হ্যাঁ, তারপরে বাবা ফরিদুদ্দিন গঞ্জশেখর, আপনি যাকেই দেখবেন, যার জীবনী দেখবেন, সবার জীবনীতে একটা জিনিস পাবেনই, সেটা ছিল অটলতা।
অটলতা,
যা করতেন বা যা করেছেন কখনো ছাড়েননি,
ছাড়েননি।
আরেকটা কথা জাকির ভাই, বুজুর্গানের দিনদের যে এই মানে ইবাদত, তাদের কিন্তু ছোটবেলা থেকে এটা, এমন না যে, হ্যাঁ, অনেক অলিয়া কেরাম এমন আছেন যারা
বড় হওয়ার
পরে তারা অন্য কিছুতে লেগেছিলেন, মন্দ কাজে আল্লাহ তাআলা তৌফিক দিলেন,
তওবা করলেন,
কিন্তু তওবা করার পরে আবার অটল ছিলেন,
অটল ছিলেন, জি, তওবার উপর অটল ছিলেন,
তওবার উপর অটল ছিলেন। তওবা করার পরে আল্লাহ তাআলা তাদেরকে নিজের ওলি বানিয়ে নিয়েছেন,
জি জি, কেন ওই যে তওবার উপর অটল,
তওবার উপর অটল ছিলেন। তো আজ আমাদেরকে, মানে আমাদের যাদের বাসার সন্তান আছে, ছোটবেলা থেকে তাদেরকে এমন কিছু অভ্যাস, মানে তাদেরকে দিতে হবে যে অভ্যাসগুলো, মানে বলা হয়, আল্লাহ হযরত বলেছেন যে ছোটবেলার অভ্যাস,
জি,
সেটা কখনো যায় না,
রাইট।
এখন আপনি মন্দ অভ্যাস দিলে ওটাও কিন্তু সারা জীবন,
আর যদি ভালো অভ্যাস দিতে পারেন,
ভালো অভ্যাস দিতে পারেন,
তাহলে ভালো অভ্যাস থেকে যাবে
সন্তানের মধ্যে। বুজুর্গানের দিন তাদের যে আসলে ত্যাগ, ইসলামের জন্য ত্যাগ, তিতিক্ষা, খলকে কোরআন নিয়ে যে মাসালা, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলের জীবনী, তাকে যে কি পরিমাণে অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, মানে ওইটা যখন আপনি পড়বেন তো আপনার চোখ দিয়ে কান্না আসবে, যে শুধু একটা কারণে, একটা মাসালার কারণে তার প্রতি এত অত্যাচার, এত জুলুম। আর তখনকার যুগের অনেক আলম, তার যে সহপাঠী যারা ছিলেন, তার আপনার সহকর্মী যারা ছিলেন, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তাআলা, অনেককে হত্যা করা হয়েছে একটা মাসালার কারণে। আর তার জামা কুলে ব্যক্তি লাগিয়ে দেওয়া তো সিরিয়াল অনুযায়ী, যে একজনের পর একজন তোমরা তাকে আঘাত করবে একটা মাসালার জন্য, কিন্তু তিনি অবিচল ছিলেন, অটল ছিলেন, যে আমি এই মাসালা থেকে কখনো ফিরে আসবো না। আর তিনি এদেরকে উদ্দেশ্য করে বলতেন যে বাইনা না অবাইনা কুমিয়ামুল জানাইজ, যে তোমাদের এবং আমার সাথে পার্থক্য, যে আমি যে হকের উপর আছে আমার জানাজার দিন তোমরা দেখিনি, যে আমি যে হকের উপর আছে আমার জানাজার
দিন তোমরা এটা দেখবা,
দেখবা। পরবর্তীতে তিনি যখন অফাত গ্রহণ করেন, ইন্তিকাল করেন, তার জানাজায় এত পরিমাণে মানুষ হয়েছিল, তখন পৃথিবী দেখেছিল, এবং তার মাধ্যমে কিন্তু অসংখ্য মানুষ তার নিজের ইমানকে হেফাজত করতে পেরেছিল, যে এই মাসালার উপর অটল থাকা, অবিচলতা কিন্তু ইমানের সাথে ছিল, সম্পৃক্ত ছিল। এর কারণে অসংখ্য মানুষ তার কারণে ইমানকে হেফাজত করতে পেরেছে, যে একজন ব্যক্তির অচল থাকা, অবিচল থাকা অন্যান্য মানুষের জন্য ইমান হেফাজতের মাধ্যম
হয়েছে।
আর যদি আমরা অন্যান্য অলিয়া কেরামদেরকেও দেখি, মানে বেশিরভাগ দেখতে পাই যে তাদের সবাইকে কিন্তু জেলখানায় আটকে রাখা হয়েছিল,
কাজী হওয়ার জন্য অফার করা হয়েছে, যে আপনি কাজী হবেন, এটা তো মানুষ নিতে চায়, যে বাদশাহের দরবারে প্রধান কাজী হবে, বিচারক হবে, সুযোগ সুবিধার তো অভাব নেই। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা একবার বলে দিয়েছেন যে আমি সরকারি ওহদায়, মানে এই যে দায়িত্ব, এটা খুব কঠিন বিষয়, যে একজন ব্যক্তির উপর অবিচার, অন্যায় আমার অজান্তে হয়ে গেল, এর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তিনি অস্বীকার করেছেন, আমি এই ওহদা, এই দায়িত্ব, এই পদ আমি নিব না। এর জন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে, এবং সেই জেলখানাতে তিনি কি করেছেন, অফাত গ্রহণ করেছেন। তো তাদের জীবন, আপনি অন্য একজন বুজুর্গ সাঈদ বিন জুবাইর রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তাবি বুজুর্গ ছিলেন, আপনার হাজ্জাজ বিন ইউসুফ তাকে পাকড়াও করে, যে এটা হাজ্জাজ বিন ইউসুফের একটা নীতি ছিল, যারা আল্লাহওয়ালা তাকওয়াবান ছিল তাদেরকে সে ধরে এনে অন্যায় করত, শাস্তি দিত, অবিচার করত। তো তাকেও নিয়ে আসা হলো, এবং তিনি বললেন যে হাজ্জাজ বিন ইউসুফ তাকে বললেন, তুমি আমাকে ভয় পাচ্ছ না, আমি তোমাকে এখন হত্যা করবো, তুমি আমাকে ভয় পাচ্ছ না? তখন সাঈদ বিন জুবাইর রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমি তোমার সামনে উপস্থিত আছি, আর তুমি আমার একটা মাত্র জান নিবে, আর সাময়িক সময়ের জন্য, আমি তো সেই রবকে ভয় করি যার কাছে আমি একবার ফিরে যাব, আর সারাটা জীবন
থাকতে হবে
আমার তার সামনে থাকতে হবে, আমি তাকেই ভয় করি। অটলতা, অবিচলতা, যে ভয় মূলত কাকে করা উচিত, তাদের জীবনের মধ্যে এটা পাওয়া যায়, যে অটল ছিলেন, অবিচল ছিলেন বলে আজকে তাদের নামগুলো স্বর্ণ অক্ষরে লেখা, আর তাদেরকে অনুসরণ করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন যে আমার এই সত্যবাদী বান্দা যারা রয়েছে তাদের অনুসরণ করো, তাদের
অনুসরণ লাভ করো, তাদেরকে অনুসরণ অনুকরণ করো। অটলতার ফজিলত এবং বরকতের কথা কোরআন ও হাদিস, এবং যারা অটল থেকে সফলতা অর্জন করছে তাদের মুখে রয়েছে। যদি আমরা এর গুরুত্ব বুঝতে চাই, দুনিয়াবি হলেও অটলতা কাকে বলে, মাদানী চ্যানেলে একজন লোক চাকরি নিয়েছিল, সে যখন চাকরিতে আসে তখন তার পদবি বা তার মনসাব ছিল সে খাদিম, অফিস বয় হিসেবে। কাজ করতে করতে যখন কোনো ব্যক্তি অফিস বয় থাকে তখন তাকে সবাই সব ধরনের কাজ দেয়, কেউ নাস্তা আনতে দেয়, কেউ চা আনতে দেয়, কেউ খাবার আনতে দেয়, ঠিক প্রোডাকশন ডিপার্ট থেকেও তাকে কাজ দিল যে ট্রাইপডটা নিতে হবে, এটা সরাতে হবে, লাইটটা ধরতে হবে, অফিস বয় সবাই হুকুম দিতে পারে। অটলতা দেখেন, পরিশ্রম কষ্ট করে হলেও এই কাজগুলো সে করত, কারণ সে খাদিম, সে অফিস বয়, তাকে যা সবার হুকুমগুলোই মানতে হয়। তো প্রোডাকশনের কাছে যখন আসতো, লাইট ধরাতো, ট্রাইপড ধরাইতো, এটা করাতো, সেটা করাতো, ধীরে 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 তার মনসব চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ তার পদবি যে ছিল সেটা চেঞ্জ হয়ে গেল, সে কয়েক বছর পরে খাদিম থেকে অফিস বয় থেকে সে হয়ে গেল ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট। ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট হওয়ার পরে যখন সবাই দেখলো যে প্রোডাকশনের কাজগুলো সে ভালো মতোই করছে, অটলতার সাথেই করছে, অ্যাসিস্ট্যান্ট বানাই দিল, স্যালারিও কিছু প্লাস হয়ে গেল, পদবী মর্যাদাও বেড়ে গেল। অ্যাসিস্ট্যান্ট থেকে দুই এক বছর পরে যখন ক্যামেরার কাজ ভালো করে শিখলো, ক্যামেরাম্যান বানিয়ে দিল। ক্যামেরাম্যান বানানোর পরে যখন সে ক্যামেরা চালাতে শুরু করলো, চালাতে চালাতে ডাইরেক্টরের সাথে ওঠা বসা কথাবার্তা, ডাইরেক্টর যা বলে তাকে তাই করতে হয়, একজন ডাইরেক্টরের সাথে থাকলে দুই তিন বছরের মধ্যে আপনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়ে যেতে পারেন, পরবর্তীতে তাকে ডাইরেক্টর বানানো হলো। তো অটলতা যদিও বা ছোটো একটা কাজ দিয়েই শুরু হয়, অটলতা থাকলে, আমি এই উদাহরণটা এজন্য দিয়েছি যখন আপনি পাঁচ অক্ত নামাজের উপরেই অটলতা নিয়ে নেবেন যে আমি আর কিছু না, পাঁচ অক্ত নামাজের উপরে অটল থাকতে চাই। এই পাঁচ অক্ত নামাজের উপরে অটল থাকতে 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 দুই চার পাঁচ বছরও যদি লাগে, একদিন না একদিন আপনার ভিতরে তাহাজ্জুদের মহাব্বত চলে আসবে, একদিন একদিন আপনার ভিতরে ইশরাক ও সাজদার মহাব্বত চলে আসবে, একদিন আপনার ভিতরে ইমান হিফাজতের চিন্তাভাবনা চলে আসবে। আপনাকে শুরু তো করতে হবে আগে, অটল তো থাকতে হবে আগে, অটলতার সাথে করেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনি নিজেও হিফাজতে থাকবেন, আপনার পরিবার পরিজন হিফাজতে থাকবে, আপনার সন্তানও হিফাজতে থাকবে, আপনার ঘরও হিফাজতে থাকবে। আপনাকে আগে ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, এর মধ্য দিয়ে আপনাকে অটলতা খুঁজতে হবে। আমি অটল এর মধ্যে কীভাবে থাকতে পারি, অটল আমাকে থাকতে হবে যেভাবে হোক না কেন। রমজানে নামাজি ছিল, এখন নাই, অটল নেই, তার কারণ সে না অটল অটল থাকার চেষ্টা আছে, না দোয়া আছে, না কখনো ফিকির করছে যে আমি কীভাবে এর মধ্যে অটল থাকতে পারি। তো আমাদের সর্ব অবস্থায় চিন্তাভাবনা এটাই রাখতে হবে, হালাল সত্য বলা, নামাজ ইবাদত, দিনের দিক থেকে যতগুলো হুকুম হাকাম রয়েছে শরীয়তের, এগুলোর উপরে যেন আমরা অটল থাকি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। উভয় মোবাইলকে শুকরিয়া আদায় করছি, চমৎকার কিছু তথ্য আজ তুলে ধরার জন্য, যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে দর্শক আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত।